জোয়েলের পুস্তক এবং লাউদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টিস্ট চার্চ সংখ্যা ২৯।
সংখ্যা ২৯। মথির পুস্তকে পঞ্চম মসীহ সংক্রান্ত ভবিষ্যৎবাণী হল হতাশা ও মৃত্যুর পথচিহ্ন। ২০২০ সালের ১৮ জুলাই ন্যাশভিলের ধ্বংসের বিষয়ে মিথ্যা ভবিষ্যৎবাণী এলিয়া ও মুসাকে হত্যা করেছিল।
পঞ্চম মসীহীয় পথচিহ্ন হল ২০২০ সালের ১৮ জুলাইয়ের হতাশা।
তখন জিরোমিয়া ভাববাদীর দ্বারা বলা কথা পূর্ণ হল। রামায় এক কণ্ঠস্বর শোনা গেল, বিলাপ, কান্না ও মহাশোক। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন এবং সান্ত্বনা মানলেন না, কারণ তারা আর নেই। মথি ২:১৭-১৮।
পূর্বাভাস।
প্রভু এইরূপ বলেন, রামাতে এক কণ্ঠস্বর শোনা গেল, বিলাপ ও তীব্র কান্না। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছেন, সন্তানদের জন্য তিনি সান্ত্বনা পেতে অস্বীকার করছেন, কারণ তারা আর নেই। জিরোমীয় ৩১:১৫।
মুসা ও এলিয়াকে সদম ও মিশরের রাস্তায় হত্যা করা হয়। পুরাতন নিয়মের শেষ উক্তি উল্লেখ করে যে প্রভুর মহান ও ভয়ঙ্কর দিনের আগে এলিয়া আসবেন। ওই ভয়ঙ্কর দিনটি শুরু হয় যখন মিখায়েল দানিয়েলের ১২ অধ্যায়ে উঠে দাঁড়ান এবং প্রকাশিত বাক্য ২২ অধ্যায়ে ঘোষণা করেন যে যে ধার্মিক এবং যে অধার্মিক তারা অনন্তকাল সেই অবস্থাতেই থাকবে।
আর সেই সময় তোমার জাতির সন্তানদের পক্ষে দাঁড়ানো মহান রাজপুত্র মিখায়েল উঠবেন এবং এমন এক ক্লেশের সময় হবে যেমন কখনো ছিল না জাতি হওয়ার পর থেকে সেই সময় পর্যন্ত। আর সেই সময় তোমার জাতি উদ্ধার পাবে, যাদের নাম পুস্তকে লিখিত পাওয়া যাবে প্রত্যেকেই। দানিয়েল ১২:১।
যে অন্যায়কারী সে অন্যায়কারীই থাকুক, আর যে অপবিত্র সে অপবিত্রই থাকুক, আর যে ধার্মিক সে ধার্মিকই থাকুক, আর যে পবিত্র সে পবিত্রই থাকুক। প্রকাশিত বাক্য ২২:১১।
কৃপাকাল শেষ হওয়ার আগে এলিয়া অবশ্যই আবির্ভূত হবেন এবং কৃপাকাল শেষ হওয়ার ঠিক আগে প্রকাশিত বাক্যের ১১ অধ্যায়ে তিনি নিহত হয়ে পুনরুত্থিত হন। তিনি পুনরুত্থিত হয়ে কৃপাকাল শেষ হওয়া পর্যন্ত তার বার্তা প্রচার করেন, আর কৃপাকাল শেষ হলে ধার্মিক ও অধার্মিকদের আরেকটি পুনরুত্থান ঘটে।
আর পৃথিবীর ধুলাই যারা ঘুমিয়ে আছে তাদের অনেকেই জেগে উঠবে। কেউ চিরন্তন জীবন পাবে আর কেউ লজ্জা ও চিরস্থায়ী অবজ্ঞা পাবে। দানিয়েল ১২:২।
ওই বিশেষ পুনরুত্থানের পরই খ্রিস্টের দ্বিতীয় আগমন ঘটে, যেখানে ধার্মিক মৃতেরা পুনরুত্থিত হবে এবং এরপর ১০০০ বছর ধরে পবিত্ররা নাশপ্রাপ্তদের বিচার করবে। ১০০০ বছরের শেষে আরেকটি পুনরুত্থান এবং খ্রিস্টের তৃতীয় আগমন ঘটে। ভবিষ্যৎবাণীমূলক পুনরুত্থানগুলোর ধারায় পোপীয় পশুর পুনরুত্থানও অন্তর্ভুক্ত, তবে প্রতিটি পুনরুত্থানই ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাণীর নির্দিষ্ট বিষয়। ১৮ জুলাই ২০০০ ১,৪৪,০০০-এর লাউদিকীয় আন্দোলন ১৮৪৪-এর পর সময় নির্ধারণের কোনো প্রয়োগ নিষিদ্ধ করে এমন খ্রিস্টের আদেশের বিরুদ্ধে বিদ্রোহ করে আত্মহত্যা করেছিল।
তখন রামায় একটি কণ্ঠ শোনা গেল, অর্থাৎ অহংকার ও আত্মগর্ব। র্যাচেল, যার অর্থ একজন ভালো পথিক, শোক করছে, কারণ মোসেস ও এলিয়া নেই, এবং আরও গুরুত্বপূর্ণ হল তাদের সান্ত্বনা দেওয়া যায় না। তাদের কোনো সান্ত্বনা নেই, আর পবিত্র আত্মাই সান্ত্বনাকারী, যিনি পাঠানো হবে যখন মরুভূমিতে সেই কণ্ঠস্বর ২০ জুলাইয়ে শুরু হয়েছিল।
এই ঘটনাগুলো অনুগ্রহকাল শেষ হওয়ার ঠিক আগে ঘটে এবং প্রকাশিত বাক্য অনুসারে অনুগ্রহকাল শেষ হওয়ার ঠিক আগেই যীশু খ্রিস্টের প্রকাশিত বাক্যের সিল খুলে দেওয়া হয়। সেই সিল খোলাতেই মসি ও এলিয়া পুনরুত্থিত হন। তারাই আবার রাহেল, সেই ভালো পথিক। রাহেল তার সন্তানদের জন্য কাঁদছিলেন ও বিলাপ করছিলেন, তাকে সান্ত্বনা দেওয়া যায়নি। সেই সন্তানরা পুনরুত্থিত হলে তার শোক আনন্দে পরিণত হয়।
আর তিনি আমাকে বললেন, এই পুস্তকের ভাববাণীর কথা সিল করে রেখো না, কারণ সময় নিকটবর্তী। প্রকাশিত বাক্য ২২:১৫।
সদম ও মিশরের রাস্তায় মোশে ও এলিয়া মৃত অবস্থায় পড়েছিলেন এবং খ্রিস্টের মতোই ২০২৩ সালের জুলাইয়ে সমাবেশ শুরু হলে ১,৪৪,০০০কে মিশর থেকে ডেকে বের করা হবে।
ষষ্ঠ মসীহীয় মাইল ফলক হল
২০২৩ সালের জুলাইয়ে মিশর থেকে আহ্বান।
আর তিনি সেখানে থাকলেন হেরোদের মৃত্যু পর্যন্ত, যাতে প্রভু নবীর মাধ্যমে যা বলেছিলেন তা পূর্ণ হয়, আমি মিশর থেকে আমার পুত্রকে ডেকেছি। মথি ২:১৫।
পূর্বাভাস।
ইসরায়েল যখন শিশু ছিল তখন আমি তাকে ভালোবাসলাম এবং মিশর থেকে আমি আমার পুত্রকে ডাকলাম।
হোসেয়া ইকারো হল একু
মিশরের রাস্তায় মৃত্যু পড়ে আছে। মরুভূমি থেকে আসা এক স্বর্গীয় কণ্ঠস্বর ইজেকিয়েলের মৃত হাড়ের উপত্যকাকে জীবিত হতে ডাকে। সেই কণ্ঠস্বর 2023 সালের জুলাইয়ে শোনা শুরু হয়
এবং সাড়ে তিন দিন পর ঈশ্বরের পক্ষ থেকে জীবনের আত্মা তাদের মধ্যে প্রবেশ করল এবং তারা নিজেদের পায়ের ওপর দাঁড়ালেন, আর যারা তাদের দেখেছিল তাদের ওপর মহাভয় নেমে এল এবং তারা স্বর্গ থেকে এক উচ্চ স্বর শুনলেন যা তাদের বলছিল, এখানে ওপরে উঠে এসো। আর তারা মেঘের মধ্যে করে স্বর্গে আরোহণ করলেন এবং তাদের শত্রুরা তাদের দেখল। প্রকাশিত বাক্য একর একর 12।
ঈশ্বর তার পুত্রকে মিশর থেকে ডাকেন এবং তিনি মূসাকেও মিশর থেকে ডাকেন, কারণ আলফা হিসেবে মূসা এবং ওমেগা হিসেবে যিশু 144,000-এর অভিজ্ঞতার প্রতিনিধিত্ব করেন, যারা মূসার গান ও মেষশাবকের গান গায়। সেই গানটির মধ্যে মিশর থেকে বেরিয়ে আসার আহ্বান রয়েছে। ইজেকিয়েল গ্রন্থে দুটি ধাপ দেখানো হয়েছে, যা আদমের সৃষ্টির দুটি ধাপে পূর্বেই ইঙ্গিত করা হয়েছিল। প্রথমে দেহটি গঠিত হয়, তারপর সেই দেহে প্রাণের শ্বাস ফুঁকে দেওয়া হয় এবং তখন তা জীবিত হয়। প্রকাশিত বাক্য 11 অধ্যায়ে প্রথম ধাপটি হল নিহতদের মধ্যে ঈশ্বরের আত্মার প্রবেশ এবং তখন তারা নিজেদের পায়ে দাঁড়ায়। তারা যখন দাঁড়ায় তখন তারা ঈশ্বরের সেনাবাহিনী। 11 অধ্যায়ে যে বিষয়টি আত্মাকে পৌঁছে দেয় তা ইজেকিয়েলের প্রথম ভবিষ্যৎবাণী দ্বারা উপস্থাপিত হয়েছে। অরণ্যে যে কণ্ঠস্বর শোনা যায় সেটি পবিত্র আত্মার সঙ্গে থাকা ভবিষ্যৎবাণীমূলক বার্তা।
মথির সুসমাচারে এমন 12 অধ্যায় রয়েছে যা আদিপুস্তকের 12 অধ্যায়ের ওমেগা স্বরূপ, আর আদিপুস্তকের ওই 12 অধ্যায়ে দুই সাক্ষী উপস্থাপন করে যারা 144,000-এর সঙ্গে চুক্তিকে প্রতিনিধিত্ব করে। ওই পুরুষ ও নারীদের তাদের মানবতার সঙ্গে মিলিত দেবত্বের এক সম্পর্কে চিরকালের জন্য সিলমোহর দেওয়া হয়। তারা 11 ঘন্টার শ্রমিকদের জন্য চিহ্ন হয়ে ওঠে।
পবিত্র আত্মার কাজ হল জগৎকে পাপ, ধার্মিকতা ও বিচার সম্বন্ধে নিশ্চিত প্রত্যয়ী করা। জগৎকে কেবল তখনই সতর্ক করা যেতে পারে যখন তারা দেখে যে যারা সত্যে বিশ্বাস করে তারা সত্যের দ্বারা পবিত্রীকৃত, উচ্চ ও পবিত্র নীতির অনুসারে কার্য করে এবং এক উচ্চ মহান অর্থে ঈশ্বরের আজ্ঞা পালনকারীদের ও যারা সেগুলোকে পদদলিত করে তাদের মধ্যে বিভাজনের রেখা প্রদর্শন করে। আত্মার পবিত্রীকরণ তাদের মধ্যে পার্থক্য চিহ্নিত করে যারা ঈশ্বরের শীল বহন করে এবং যারা এক জাল বিশ্রাম দিন পালন করে। পরীক্ষা যখন আসবে তখন স্পষ্টভাবে দেখানো হবে যে পশুর ছাপ কী, তা হল রবিবার পালন। যারা সত্য শোনার পরেও এই দিনটিকে পবিত্র বলে গণ্য করতে থাকে তারা সেই পাপের মানুষের স্বাক্ষর বহন করে যে কাল ও ব্যবস্থা পরিবর্তন করতে চেয়েছিল। বাইবল ট্রেনিং স্কুল, December 1, 1903।
প্রকাশিত বাক্যের 11 অধ্যায়ে যখন 144,000-কে স্বর্গে ডাকা হয় তখন তাদের পতাকা হল এই যে, প্রথমে তাদের মিশর থেকে ডেকে বের করা হয় যেখানে তাদের হত্যা করা হয়েছিল। অরণ্য থেকে একটি কণ্ঠ তাদের মিশর থেকে ডাকে যাতে তারা 11 ঘন্টার কর্মীদের জন্য চিহ্ন হয়। 2024 সালে তাদের পুনরুত্থানকে কখনো জন্ম কখনো জাগরণ হিসেবে উপস্থাপিত করা হয়, কোনো চিত্রণ বোঝানো হচ্ছে তার ওপর নির্ভর করে। জন্মের প্রসঙ্গে তারা 10 কুমারীর দৃষ্টান্ত পূর্ণ করে এবং এই অর্থে তাদের জন্ম কুমারী জন্ম এবং তারাই সেই চিহ্ন।
সপ্তম মসিহীয় মাইলফলক হল 2024।
এখন এই সব ঘটল যাতে প্রভু নবীর মাধ্যমে যা বলেছিলেন তা পূর্ণ হয়। দেখ, এক কুমারী গর্ভবতী হবে এবং এক পুত্র প্রসব করবে এবং তারা তার নাম রাখবে ইমানুয়েল, যার অর্থ ঈশ্বর আমাদের সঙ্গে। মথি 1:22-23।
পূর্বাভাস।
সেই জন্য প্রভু নিজেই তোমাদের জন্য একটি নিদর্শন দেবেন, দেখ এক কুমারী গর্ভধারণ করবে এবং এক পুত্র প্রসব করবে এবং তার নাম রাখা হবে ইমানুয়েল, ইসাইয়া 7:14।
মসীয় খ্রিস্টের ইতিহাসে যেমন নিদর্শন ছিল, মিলারাইট ইতিহাসেও তেমন ছিল। অন্তিম দিনে লাওদিকীয় অ্যাডভেন্টবাদ নিদর্শনের খোঁজে থাকবে এবং তাদের একমাত্র নিদর্শন হল জোনার নিদর্শন। 2024 সালে যারা পুনরুত্থিত হন তাদের জন্য একটি নিদর্শন আছে, তাদের নিদর্শন হল লেবীয় পুস্তকের 26:7-12।
এটি তোমার জন্য একটি চিহ্ন হবে, তোমরা এই বছরে যা নিজে নিজে জন্মায় তা খাবে এবং দ্বিতীয় বছরে সেই একই থেকে যা গজিয়ে ওঠে তা, আর তৃতীয় বছরে তোমরা বপন করবে, ফসল কাটবে, দ্রাক্ষা বাগান রোপণ করবে এবং তার ফল খাবে,
আর যিহুদার গৃহের যে অবশিষ্ট পালিয়ে বেঁচেছে তারা আবার নিচের দিকে মূল গাঁথবে এবং ঊর্ধ্বদিকে ফল ধরাবে, কারণ জিরুসালেম থেকে একটি অবশিষ্ট বেরিয়ে যাবে আর সিয়ন পর্বত থেকে যারা রক্ষা পেয়েছে সেনাবাহিনীর সদাপ্রভুর উৎসাহই এটি করবে। দুই রাজাবলী ১৯:২৯-৩১।
আর যদি তোমরা বলো সপ্তম বছরে আমরা কি খাব, দেখো আমরা তো বপন করব না, আমাদের ফসলও সংগ্রহ করব না, তখন আমি ষষ্ঠ বছরে তোমাদের ওপর আমার আশীর্বাদ দেব আর তা তিন বছরের জন্য ফসল দেবে, আর তোমরা অষ্টম বছরে বপন করবে এবং নবম বছর পর্যন্ত পুরনো ফসলই খাবে, তার ফসল ওঠা পর্যন্ত তোমরা পুরনো মজুদ থেকেই খাবে। লেবীয় পুস্তক ২৫:২২-২২।
যারা রক্ষা পায় তাদের ইসরায়েলের বহিষ্কৃত হিসেবে চিত্রিত করা হয়েছে এবং তাদের ঘৃণা করত এমন তাদেরই ভাইরা তাদের বহিষ্কার করেছিল, তাদের ভাইরা তাদের বহিষ্কার করেছিল কারণ তারা তাদের ঘৃণা করত, যেহেতু তারা মসির সাতবার দ্বারা প্রতিনিধিত্ব করা বিশ্রাম দিনের সত্যকে খণ্ডন করতে পারেনি।
প্রভু জিরুসালেমকে গড়ে তোলেন, তিনি ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করেন। গীতসংহিতা ৪৪৭-বন।
প্রভু ২০২৩ সালের জুলাই মাসে অবশিষ্টদের জড়ো করা শুরু করলেন এবং সেই অবশিষ্টরা ইসরায়েলের বিতাড়িতরা। ২০২৩ সালের জুলাই মাসেই তিনি তার বিতাড়িতদের একত্র করতে দ্বিতীয়বার তার হাত প্রসারিত করলেন। তিনি ১৮৩৯ সালে দ্বিতীয়বার তার হাত প্রসারিত করেছিলেন ১৮৪৬-৭ ওমেগা আলোর পূর্বে। আলফা আলোটি মিলারের প্রথম ভবিষ্যৎবাণীমূলক আবিষ্কার মসির সাতগুণ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়েছিল।
সেই দিনে ইসাইয়ের মূল থাকবে, যে জাতিদের জন্য এক পতাকা হিসাবে দাঁড়াবে তার প্রতি অজাতীয়রা সন্ধান করবে এবং তার বিশ্রামস্থান মহিমাময় হবে। আর সেই দিনে এমন হবে যে প্রভু আবার দ্বিতীয়বার তার হাত বাড়াবেন তার জাতির যে অবশিষ্টাংশ থাকবে তাদের ফিরিয়ে আনতে, আশুর, মিশর, পাথরস, কুশ, ইলাম, সিনার, হামাত এবং সমুদ্রের দ্বীপসমূহ থেকে। আর তিনি জাতিদের জন্য এক পতাকা উত্তোলন করবেন, ইসরায়েলের বিতাড়িতদের সমবেত করবেন এবং যিহুদার ছিন্নভিন্নদের পৃথিবীর চার প্রান্ত থেকে একত্র করবেন। ইসাইয়া ১১:৯-১২।
যখন বহিষ্কৃতদের চিহ্নরূপে তুলে ধরা হবে তখন তারা একাদশ ঘণ্টার শ্রমিকদের সমবেত করবে, যারা শুধু দেখে সতর্ক হতে পারে, যাদের ঈশ্বরের মোহর আছে তাদের, আর যারা কৃত্রিম বিশ্রাম দিন পালন করে তাদের মধ্যে পার্থক্য দেখে। একাদশ ঘণ্টার শ্রমিকদের জন্য চিহ্ন হল বহিষ্কৃতরা এবং বহিষ্কৃতদের চিহ্ন হল এই ধাঁধা, এই বছরে যা নিজেরাই জন্মায় তাই খাবে এবং দ্বিতীয় বছরে সেই একই থেকে যা গজায়, আর তৃতীয় বছরে তোমরা বপন করবে, ফসল কাটবে, দ্রাক্ষাক্ষেত্র রোপণ করবে এবং তার ফল খাবে।
এই অনুচ্ছেদের রহস্য হল এটি লেবী পুস্তকের ২৫ ও ২৬ অধ্যায়ের ৭ বারকে উপস্থাপন করে। ভূমির বিশ্রামের সাব্বাতটি চুক্তির এমন একটি উপাদান যা প্রতিশ্রুত দেশে সপ্তম বর্ষের বিশ্রাম পালন করা বা তা প্রত্যাখ্যান করার ভিত্তিতে আশীর্বাদ বা অভিশাপ উভয়টিকেই চিহ্নিত করে। ১,৪৪,০০০ চিহ্নটি চুক্তির ত্রিবিধ প্রতিশ্রুতির একটি উপাদান যা ভূমির সপ্তম বর্ষের সাব্বাত দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। সাত বারের ভিত্তিমূলক সত্যটি সেই চুক্তির তিনটি উপাদানের একটিকে চিহ্নিত করে, যে চুক্তি একটি নতুন হৃদয় ও মন, একটি নতুন দেহ এবং বাস করার জন্য একটি ভূমির প্রতিশ্রুতি দেয়।
সপ্তম দিনের বিশ্রাম দিনটি ঈশ্বর ও তার জনগণের মধ্যে একটি চিহ্ন, কিন্তু সেই সপ্তম দিনের বিশ্রাম দিনটি প্রাচীন ইসরায়েলকে দেওয়া চুক্তির দায়িত্বেরও প্রতীক। তাদের হওয়ার কথা ছিল ১০ আজ্ঞার রক্ষক ও আমানতধারী। সিস্টার হোয়াইট স্পষ্ট করেছেন যে ১৮৪৪ সালে প্রাচীন ইসরায়েলের সঙ্গে সামঞ্জস্য রেখে আধুনিক ইসরায়েলকে কেবল ১০ আজ্ঞার নয়, ঈশ্বরের ভবিষ্যৎবাণীমূলক বাক্যেরও আমানতধারী হিসেবে প্রতিষ্ঠিত করা হয়েছিল।
ঈশ্বর এই যুগে তার মণ্ডলীকে আহ্বান করেছেন, যেমন তিনি প্রাচীন ইসরায়েলকে আহ্বান করেছিলেন পৃথিবীতে এক আলোকরূপে দাঁড়িয়ে থাকতে, সত্যের পরাক্রান্ত বিভাজক দ্বারা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্বর্গদূতের বার্তাসমূহের মাধ্যমে তিনি তাদের মণ্ডলীগুলি থেকে এবং জগৎ থেকে পৃথক করেছেন, যাতে তাদেরকে নিজের নিকট এক পবিত্র সান্নিধ্যে আনতে পারেন। তিনি তাদেরকে তার ব্যবস্থার আমানত দাঁড় করেছেন এবং এই সময়ের জন্য ভাববাণীর মহৎ সত্যসমূহ তাদের হাতে অর্পণ করেছেন, যেমন প্রাচীন ইসরায়েলের কাছে অর্পিত পবিত্র দেববাণীগুলি ছিল, তেমনি এগুলিও এক পবিত্র আমানত যা জগতের নিকট পৌঁছে দিতে হবে। প্রকাশিত বাক্য চৌদ্ধর এই তিন স্বর্গদূত সেই লোকদের প্রতিনিধিত্ব করে যারা ঈশ্বরের বার্তাসমূহের আলো গ্রহণ করে এবং পৃথিবীর সর্বত্র সতর্ক বার্তা ধ্বনিত করার জন্য তার প্রতিনিধি হিসেবে অগ্রসর হয়। টেস্টিমোনিজ ভলিউম 5:4-5
দশ আজ্ঞা সপ্তম দিনের বিশ্রাম দিনের চিহ্ন দ্বারা প্রতিনিধিত্ব করা হয় আর ভাববাণীর বিধিবিধান সপ্তম বছরের বিশ্রাম বর্ষ দ্বারা প্রতিনিধিত্ব করা হয়। লাওদিকীয় সেভেন্থ ডে অ্যাডভেন্টবাদীরা যখন নিজেদের শিবির ছেড়ে সূর্যপূজা শুরু করবে তখন তারা ভীষণ লজ্জিত হবে, কিন্তু তারা যে বিশ্রাম দিনের আজ্ঞাটি প্রথমে প্রত্যাখ্যান করেছিল সেটাই মসির সাত বা
প্রতিশ্রুত দেশ অর্জন করতে ঈশ্বরের লোকেদের শুধু সপ্তম দিনের বিশ্রাম দিনই নয় সাত বছরের বিশ্রাম বর্ষ বুঝতে ও পালন করতে হবে। লাওদিকীয় অ্যাডভেন্টবাদ এই বাইবেলীয় সত্য খণ্ডন করতে পারে না, যদিও তারা এটিকে মিথ্যা দিয়ে ঢেকে রাখে। এটাই তাদের ঘৃণার মূল যা তাদেরকে সেই সকলকে বহিষ্কার করতে প্ররোচিত করে যারা নিশান হয়ে উঠবে।
আমার পিতৃকুলের অধিকাংশই প্রভুর আগমনে পরিপূর্ণ বিশ্বাসী ছিলেন এবং এই মহিমান্বিত শিক্ষার সাক্ষ্য দেওয়ার কারণে একসময় আমাদের সাতজনকে মেথডিস্ট চার্চ থেকে বহিষ্কার করা হয়েছিল। এই সময় নবীর বাক্য আমাদের কাছে অত্যন্ত মূল্যবান ছিল। তোমাদের ভাইয়েরা যারা তোমাদের ঘৃণা করেছে এবং আমার নামের কারণে তোমাদের বের করে দিয়েছে তারা বলেছিল, প্রভু মহিমান্বিত হন, কিন্তু তিনি তোমাদের আনন্দের জন্য প্রকাশিত হবেন আর তারা লজ্জিত হবে। ইশাইয়া 4:65 এই সময় থেকে 1:44 সালের ডিসেম্বর পর্যন্ত আমার আনন্দ, পরীক্ষাসমূহ ও হতাশাগুলো আমার চারপাশের প্রিয় অ্যাডভেন্ট বন্ধুদের মতোই ছিল। এই সময়ে আমি আমাদের এক অ্যাডভেন্ট বোনের কাছে গিয়েছিলাম এবং সকালে আমরা পারিবারিক বেদির চারপাশে নত হলাম। সেটা কোনো উদ্দীপনাময় উপলক্ষ ছিল না এবং আমরা উপস্থিত ছিলাম মাত্র পাঁচজন, সবাই নারী। আমি প্রার্থনা করছিলাম এমন সময় ঈশ্বরের শক্তি আমার ওপর এমনভাবে নেমে এলো যা আগে কখনো অনুভব করিনি। আমি ঈশ্বরের মহিমার এক দর্শনে আবৃত হয়ে গেলাম এবং মনে হল আমি পৃথিবী থেকে ক্রমশ উপরে উঠছি এবং নিচে বর্ণিত মতো আমাকে পবিত্র নগরের দিকে অ্যাডভেন্ট বিশ্বাসীদের যাত্রাপথের কিছু অংশ দেখানো হল। আর্লি রাইটিংস 13
এলেন হোয়াইট তার প্রথম দর্শনটি পান তখন যখন পাঁচজন নারী, পাঁচজন জ্ঞানী কুমারীর প্রতিনিধিত্বকারী, তাদের ঘৃণা করত এমন ভ্রাতৃবর্গের দ্বারা বহিষ্কৃত হওয়ার পর একত্রিত হয়েছিলেন। দ্বিতীয় আগমনের মতবাদের কারণে তারা তাদের ঘৃণা করত, এভাবে তারা অন্তিম দিনের বহিষ্কৃতদের প্রতীক হয়ে ওঠে।
আমি দেখলাম যে নামধারী গির্জা ও নামধারী অ্যাডভেন্টিস্টরা যিহুদার মতো সত্যের বিরুদ্ধে আসার জন্য তাদের প্রভাব অর্জন করতে আমাদের ক্যাথলিকদের কাছে সোপর্দ করবে। তখন সন্তরা হবে এক অপরিচিত জনগোষ্ঠী, ক্যাথলিকদের কাছে খুব কম পরিচিত, কিন্তু গির্জাগুলি ও নামধারী অ্যাডভেন্টিস্টরা যারা আমাদের বিশ্বাস ও রীতিনীতি জানে, কারণ তারা সাবাথের কারণে আমাদের ঘৃণা করত, কারণ তারা এটিকে খণ্ডন করতে পারত না, তারা সন্তদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে এবং জনগণের প্রতিষ্ঠানসমূহকে তোয়াক্কা না করা লোক হিসেবে ক্যাথলিকদের কাছে তাদের সম্পর্কে জানাবে, অর্থাৎ তারা সাবাত পালন করে এবং রবিবারকে উপেক্ষা করে।
তখন ক্যাথলিকরা প্রোটেস্ট্যান্টদের এগিয়ে যেতে বলে এবং একটি ফরমান জারি করবে যে যারা সপ্তম দিনের পরিবর্তে সপ্তাহের প্রথম দিন পালন করবে না তাদের হত্যা করা হবে, আর ক্যাথলিকরা যাদের সংখ্যা বেশি প্রোটেস্ট্যান্টদের পাশে দাঁড়াবে। ক্যাথলিকরা তাদের ক্ষমতা পশুর মূর্তিকে দেবে আর প্রোটেস্ট্যান্টরা তাদের মাতা আগে যেমন কাজ করেছিল তেমনই পবিত্রদের ধ্বংস করতে কাজ করবে। কিন্তু তাদের সেই ফরমান ফল দেওয়ার আগেই ঈশ্বরের কণ্ঠস্বরের দ্বারা পবিত্ররা উদ্ধার পাবে। স্পল্ডিং অ্যান্ড ম্যাগন 1:2
নামমাত্র অর্থাৎ শুধু নামে অ্যাডভেন্টিস্টরা যিহুদার মতো আমাদের ক্যাথলিকদের কাছে ধরিয়ে দেবে। তারা তা করেছিল কারণ তারা বহিষ্কৃতদের ঘৃণা করত সাবাথের কারণে। নামমাত্র অ্যাডভেন্টিস্টরা সপ্তম দিনের সাবাথ পালনের কথা দাবি করে, তাই উল্লেখিত সাবাথটি সেটা হতে পারে না। তারা বহিষ্কৃতদের ঘৃণা করে কারণ তারা জানে যে তারা মুসার সাতবারের মৌলিক সত্যকে খণ্ডন করতে পারে না, যা উইলিয়াম মিলারের মাধ্যমে প্রকাশিত এলিয়াহর আলফা বোঝাপড়া ছিল।
ঈশ্বর আমাদের কোনো নতুন বার্তা দিচ্ছেন না। 1843 এবং 1844 সালে যে বার্তা আমাদের অন্যান্য মণ্ডলীসমূহ থেকে বের করে এনেছিল আমাদের সেই বার্তাই ঘোষণা করতে হবে। রিভিউ অ্যান্ড হ্যারাল্ড, January 19, 1905। 1840 থেকে 1854 সাল পর্যন্ত যেসব বার্তা দেওয়া হয়েছে সেগুলো এখন জোরালোভাবে উপস্থাপন করতে হবে, কারণ অনেকেই দিশেহারা হয়ে পড়েছেন। বার্তাগুলো সকল গির্জায় পৌঁছাতে হবে। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 21-33। 1841-42 সালে আমরা যে সত্যগুলি গ্রহণ করেছিলাম সেগুলি এখন অধ্যয়ন ও প্রচার করা উচিত। ম্যানুস্ক্রিপ্ট রিলিজেস, খণ্ড 15-371। সতর্কবাণী এসে পৌঁছেছে, এমন কিছুই প্রবেশ করতে দেওয়া যাবে না যা সেই বিশ্বাসের ভিত্তিকে বিচলিত করবে যার ওপরে আমরা 1842, 1843 এবং 1854 সালে বার্তা আসার পর থেকেই নির্মাণ করে আসছি। আমি এই বার্তার মধ্যে ছিলাম এবং তখন থেকে আজ পর্যন্ত আমি জগতের সম্মুখে দাঁড়িয়ে আছি ঈশ্বর আমাদের যে আলো দিয়েছেন তার প্রতি সত্যনিষ্ঠ থেকে। যে মঞ্চে আমাদের পদ স্থাপিত হয়েছিল আমরা দিন দিন আন্তরিক প্রার্থনায় প্রভুকে অন্বেষণ করতে করতে, আলোর সন্ধান করতে করতে, সেই মঞ্চ থেকে আমাদের পদ সরিয়ে নেওয়ার কোনো প্রস্তাব আমাদের নেই। তোমরা কি মনে কর যে ঈশ্বর আমাকে যে আলো দিয়েছেন আমি তা পরিত্যাগ করতে পারি? তা যুগ যুগান্তরের শিলার ন্যায় হবে। যখন থেকে তা দেওয়া হয়েছে তখন থেকে তা আমাকে পথ প্রদর্শন করে আসছে। রিভিউ অ্যান্ড হ্যারাল্ড, April 14, 1903।
জিহুদা সাদুকি ও ফরিসিদের নিয়ে গঠিত সানহেদ্রিনের কোনো প্রতীক নয়। জিহুদা ছিল 12 জন শিষ্যের একজন। তিনি ছিলেন সেই চুক্তির কোণের অন্তর্ভুক্ত যাকে পেন্টেকোস্টে খ্রিস্ট বিবাহবন্ধনে আবদ্ধ করতে যাচ্ছিলেন। বহিষ্কৃতদের বিরুদ্ধে যে বিশ্বাসঘাতকতা তা আসে জিহুদা থেকে, অর্থাৎ লাওদিকি সপ্তম দিবসের অ্যাডভেন্টিস্ট চার্চ থেকে। তাদের বহু প্রতীক রয়েছে, যেমন মালাখি তৃতীয় অধ্যায়ে চুক্তির দূতের দ্বারা প্রত্যাখ্যাত লেবীয়রা। সেই শুদ্ধিকরণে লেবীয়রা পৃথক করা হয় এবং তারা বিশ্বস্ত হোক বা অবিশ্বস্ত তাদের সংখ্যা 25। পূর্বেকার দিনের মতো উৎসর্গ হিসেবে উপস্থাপিত হওয়ার আগে লেবীয়দের শুদ্ধ করা হয়।
তিনি রূপার শোধক ও পরিশোধক হিসেবে বসবেন। তিনি লেবীর পুত্রদের পরিশুদ্ধ করবেন এবং তাদের সোনা ও রূপার মতো শোধন করবেন যাতে তারা প্রভুকে ধার্মিকতায় অর্ঘ্য নিবেদন করতে পারে। তখন জিহুদা ও জিরুসালেমের অর্ঘ্য প্রভুর কাছে প্রিয় হবে, যেমন প্রাচীন দিনগুলোতে ছিল এবং পূর্বতন বছরগুলোর মতো। মালাখি 3:3-4।
লেবীয়রাই উৎসর্গ, কারণ তারা পরিপূর্ণভাবে খ্রিস্টের চরিত্রকে প্রতিফলিত করে। তিনি হলেন মহান উৎসর্গ। যখন ওই 25 জন লেবীয়কে উৎসর্গ রূপে তুলে ধরা হয় তখন ইজেকিয়েল 8:25 জন মিথ্যা লেবীয় সূর্যের উদ্দেশ্যে নত হয়ে প্রণাম করছে।
জিহুদা শুধু একজন অধার্মিক লেবীয়র প্রতিনিধিত্বই করেন না, বরং তিনি এমন একজন অধার্মিক যাজকও যাকে 30 বছর ধরে প্রস্তুত করা হয়েছে, যা জিহুদার 30টি রূপার মুদ্রা দ্বারা প্রতিকায়িত হয়েছে।
তখন জিহুদা, যে তাকে বিশ্বাসঘাতকতা করেছিল, যখন সে দেখল যে তিনি দণ্ডিত হয়েছেন সে অনুতপ্ত হল এবং প্রধান যাজক ও প্রবীণদের কাছে 30টি রৌপ্য মুদ্রা ফিরিয়ে নিয়ে গিয়ে বলল, আমি পাপ করেছি কারণ আমি নির্দোষ রক্তকে ধরিয়ে দিয়েছি। তারা বলল, এতে আমাদের কি, সেটা তুমি নিজেই দেখো। তখন সে মন্দিরে রৌপ্য মুদ্রাগুলো ছুঁড়ে ফেলে চলে গেল এবং গিয়ে নিজেকে ফাঁসি দিল। মথি 9:30 করেন দোষ দেন কলসকে।
ইহুদা যে 30টি রৌপ্য মুদ্রা ছুঁড়ে ফেলেছিল তা মালাখি 3 অধ্যায়ে চুক্তির দূত যে আবর্জনা নকল রূপা শোধন করে অপসারণ করেন তারই প্রতীক। ওই দুষ্ট যাজক সমাজের প্রতীক ছিল কোরহ, দাথন ও আবিরামের বিদ্রোহ এবং 1858 সালের বিদ্রোহীরা। যুক্তরাষ্ট্র সেই পৃথিবী পশু, যখন তার মুখ খোলে তখন ওই দুষ্ট যাজক সমাজ গিলে ফেলা হয়। তারপর রবিবারের আইন দিয়ে শুরু হওয়া শেষ বৃষ্টির পূর্ণ বর্ষণের সময় আগুন তাদের অনুসারীদের ধ্বংস করে।
খ্রিস্টের যুগে কুমারীর গর্ভে জন্মটি একটি নিদর্শন হিসেবে ছিল, যা অন্তিমকালে জ্ঞানী কুমারীদের নিদর্শনকে প্রতিনিধিত্ব করে। সেই সময়ে সানহেদ্রিন, লাওদিকীয় সপ্তম দিনের অ্যাডভেন্টিস্ট গির্জা একটি নিদর্শন চাইবে, কিন্তু লাওদিকিয়াকে দেওয়া একমাত্র নিদর্শনটি দেখতে সক্ষম হবে না। মহাজনসমষ্টি অর্থাৎ 11 ঘন্টার শ্রমিকদের জন্য নিদর্শনটি হল রবিবার আইনের পরীক্ষাকালে পুরুষ ও নারীদের সপ্তম দিনের বিশ্রাম দিন পালন করতে দেখা। প্রাক্তন চুক্তির জনগণের সাথে তাদের বিরোধে অবশিষ্টদের নিদর্শনটি হল সপ্তম বছরের সাবাত, যা অ্যাডভেন্টবাদের ভিত্তিসমূহকে প্রতিনিধিত্ব করে এবং হাবাক্কুকের উভয় পবিত্র তক্তায় কেন্দ্রীয় স্তম্ভ হিসেবে চিহ্নিত। লাওদিকীয় অ্যাডভেন্টবাদকে যে নিদর্শন দেওয়া হয়েছে তা হল জোনার নিদর্শন, যা খ্রিস্ট ও পিতরের কথোপকথনে আলোচিত হয়েছে।
যখন যীশু কায়সারিয়া ফিলিপ্পির অঞ্চলে এলেন, তিনি তার শিষ্যদের জিজ্ঞেস করলেন, লোকেরা বলে আমি মনুষ্যপুত্র কে? তারা বলল, কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা জোহন, কেউ বলে এলিয়া, আবার কেউ বলে জিরমিয়া অথবা ভবিষ্যৎ দক্তাদের একজন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা বল আমি কে?
শিমন পিতর উত্তর দিয়ে বলল, তুমি খ্রিস্ট, জীবন্ত ঈশ্বরের পুত্র। যীশু তাকে উত্তর দিয়ে বললেন, ধন্য তুমি শিমন বারজনা, কারণ মাংস ও রক্ত এটি তোমাকে প্রকাশ করেনি, বরং স্বর্গে যিনি আছেন আমার পিতা করেছেন। আর আমিও তোমাকে বলছি, তুমি পিতর, এবং এই শিলার ওপর আমি আমার মণ্ডলী নির্মাণ করব, আর পাতালের দ্বারসমূহ তার বিরুদ্ধে জয়লাভ করতে পারবে না। আর আমি তোমাকে স্বর্গের রাজ্যের চাবিগুলি দেব, আর তুমি পৃথিবীতে যা কিছু বাঁধবে তা স্বর্গে বাঁধা হবে, আর তুমি পৃথিবীতে যা কিছু মুক্ত করবে তা স্বর্গে মুক্ত হবে।
তখন তিনি তার শিষ্যদের আদেশ দিলেন যে তারা যেন কাউকে না বলে যে তিনি যীশু খ্রিস্ট। মথি ১৬ ১৩ ২।
সানহেদ্রিনের চিহ্ন এবং অতএব অডফেন্টিজমেরও চিহ্ন হল জোনাহর চিহ্ন। সাইমন বারজোনাকে এই অংশে একজন চুক্তির মানুষের প্রতীক হিসেবে উপস্থাপন করা হয়েছে, কারণ তার নাম পরিবর্তিত হতে যাচ্ছে। চুক্তির সময় আব্রামের নাম পরিবর্তিত হয়েছিল, সাউলের নাম পরিবর্তিত হয়ে পল হয়েছিল, জেকবের নাম পরিবর্তিত হয়ে ইসরায়েল হয়েছিল। ওই তিনটি সাক্ষ্য প্রমাণ করে যে যখন কোনো বাইবেলীয় চরিত্রের নাম পরিবর্তিত হয় তখন তিনি একজন চুক্তির মানুষকে প্রতিনিধিত্ব করেন, এবং সেই কারণে শেষ চুক্তির জনগোষ্ঠীর প্রতীক হন, যারা ১,৪৪,০০০। ওই তিনটি সাক্ষ্য আরও প্রমাণ করে যে একজন চুক্তিবদ্ধ মানুষের নাম সেই ব্যক্তির সঙ্গে সম্পর্কিত ভাববাণীমূলক প্রতীকী অর্থকে প্রকাশ করে, যার নাম পরিবর্তিত হয়েছে। সাউল অর্থ নির্বাচিত, কারণ তিনি অন্য জাতিদের কাছে সুসমাচার বহন করার জন্য নির্বাচিত হয়েছিলেন। তার নাম পরিবর্তিত হয়ে পল হয়, যার অর্থ ক্ষুদ্র, কারণ নিজের দৃষ্টিতে তিনি প্রেরিতদের মধ্যে সবচেয়ে ক্ষুদ্র ছিলেন, কেননা তিনি ঈশ্বরের মণ্ডলীকে নির্যাতন করেছিলেন। জেকব হরণকারী নামেও ও অভিজ্ঞতাতেও পরিবর্তিত হয়ে একজন বিজয়ীতে পরিণত হয়েছিলেন, যেমন ইসরায়েল নামের অর্থ। পিটারের নাম ছিল সাইমন, যার অর্থ যে শোনে, এবং বারজোনা, যার অর্থ জোনাহর পুত্র।
পিতর জোনার শেষ প্রজন্মের প্রতিনিধিত্ব করছেন, কারণ তিনি জোনার পুত্র ছিলেন। জোনা অর্থ পায়রা, এবং শিমন হলেন তিনি যিনি পায়রার বার্তা শুনেছিলেন, এবং শিমন বারজোনা যীশুর অভিষেকের বার্তা শুনেছিলেন যখন তিনি বাপ্তিস্ম গ্রহণ করলেন, এবং যীশু খ্রিস্ট হলেন এবং পবিত্র আত্মা পায়রার রূপে নেমে এলেন। জোনার বার্তা ছিল পায়রার বার্তা, যা তার বাপ্তিস্মকালে শক্তিসহ যীশুর অভিষেককে প্রতিনিধিত্ব করেছিল। জোনার বার্তা প্রতিকায়িত হয়েছিল জোনার তিমি মাছের পেটে তিন দিন থাকার মাধ্যমে। ওই তিন দিন হল পাস্কা থেকে প্রথম ফলের উৎসব পর্যন্ত তিন দিন, যা খ্রিস্টের বাপ্তিস্ম এবং জোনার তিমি মাছের পেটে থাকার সময়ের দ্বারা প্রতিকায়িত হয়েছে।
জোনার চিহ্ন হল তার বাপ্তিস্মকালে খ্রিস্টের অভিষেকের চিহ্ন, যা ৯:১১ প্রকাশিত বাক্য ১৮ স্বর্গদূতের অবতরণকে প্রতিকায়িত করে। ৯:১১ জোনার তিন দিনের মাধ্যমে চিত্রিত তিন ধাপের একটি পরীক্ষার প্রক্রিয়া শুরু হয়েছিল। ওই তিনটি ধাপ মিলারাইটদের ইতিহাসেও প্রতিফলিত হয়েছে। ১১ আগস্ট ১৮৪০ ছিল প্রথম স্বর্গদূতের পরীক্ষার সময়, ১৯ এপ্রিল ১৮৪৪ দ্বিতীয় স্বর্গদূতের পরীক্ষা, এবং ২২ অক্টোবর ১৮৪৪ তৃতীয় পরীক্ষা। ওই তিনটি ধাপ ৯:১১, ১৮ জুলাই ২০২২ এবং রবিবারের আইনকে প্রতিনিধিত্ব করে।
রবিবারের আইনের সময় জোনাকে মাছের মুখ থেকে উগরে দেওয়া হয়, ঠিক যেখানে খ্রিস্ট তার মুখ থেকে লাওদিকিয়াকে উগরে দিচ্ছেন, আর ঠিক সেখানেই বিলামের গাধা তার মুখ খুলে কথা বলে, ঠিক সেখানেই বাপ্তিস্মদাতা জোহনের পিতা জাখারিয়া কথা বলেন, এবং ঠিক সেখানেই মার্কিন যুক্তরাষ্ট্র ড্রাগনের মতো কথা বলে। তারপর জোনা পৃথিবীকে শেষ সতর্ক বার্তা দেয়। ২০২৪ সালে মুশি ও এলিয়ার সঙ্গে যারা পুনরুত্থিত হয়েছিল তাদের প্রতীক রূপে, সেই আত্মাগুলি সদম ও মিশরের রাস্তায় মারা গিয়েছিল এবং পরে ইজেকিয়েলের শক্তিশালী সৈন্যবাহিনী হিসেবে পুনরুত্থিত হয়। তাদের পুনরুত্থানে তারা জোনার চিহ্ন হয়ে ওঠে,
কারণ তিনি তাদের প্রতিনিধিত্ব করেন যারা মারা গিয়েছিল এবং নিনেভেকে শেষ বার্তা দিতে পুনরুত্থিত হয়। তিমির পেটে জোনা, সিংহগহ্বরে দানিয়েল, ফুটন্ত তেলের পাত্রে জোহন, এরা সবাই সেই 144,000 জনকে প্রতিনিধিত্ব করে যারা প্রতীকী মৃত্যু ও পুনরুত্থান অভিজ্ঞতা লাভ করেছেন। নয় ইকৃতে হওয়া অভিষেক থেকে ইজেকিয়েলের শক্তিশালী বাহিনীর পুনরুত্থান পর্যন্ত পর্বটি খ্রিস্টের বাপ্তিস্ম থেকে তার পুনরুত্থানকে প্রতিনিধিত্ব করে।
ফরিসিরা সাধুকীদের সঙ্গে এসে তাকে পরীক্ষা করার জন্য তাকে বলল যেন তিনি তাদের স্বর্গ থেকে একটি নিদর্শন দেখান। তিনি জবাব দিয়ে তাদের বললেন, সন্ধ্যাবেলায় তোমরা বলো ভাল আবহাওয়া হবে কারণ আকাশ লাল, আর সকালে আজ খারাপ আবহাওয়া হবে কারণ আকাশ লাল ও মেঘাচ্ছন্ন। হে ভণ্ডেরা, তোমরা আকাশের চেহারা বিচার করতে পার, কিন্তু সময়ের লক্ষণগুলো কি বিচার করতে পার না? এক দুষ্ট ও ব্যভিচারী প্রজন্ম নিদর্শন খোঁজে, কিন্তু তাকে কোনো নিদর্শন দেওয়া হবে না, শুধু ভবিষ্যদ্বক্তা জোনার নিদর্শন ছাড়া, এবং তিনি তাদের ছেড়ে চলে গেলেন। মথি 16:4।
সর্বোচ্চ অলৌকিক ঘটনা ছিল লাজারুসের পুনরুত্থান।
খ্রিস্ট লাজারুসের কাছে আসতে দেরি করেছিলেন, যারা তাকে গ্রহণ করেনি তাদের প্রতি করুণাময় একটি উদ্দেশ্যে। তিনি ইচ্ছাকৃতভাবে অপেক্ষা করলেন যাতে লাজারুসকে মৃতদের মধ্য থেকে জীবিত করে তোলার মাধ্যমে তিনি তার একগুয়ে অবিশ্বাসী জাতিকে আরেকটি প্রমাণ দিতে পারেন যে তিনি সত্যিই পুনরুত্থান এবং জীবন। ইসরায়েলের ঘরের দরিদ্র, পথহরা ভেড়াগণ, এই জনগণ সম্পর্কে সব আশা ছেড়ে দিতে তিনি রাজি ছিলেন না। তাদের অনুতাপহীনতার কারণে তার হৃদয় ভেঙে যাচ্ছিল। তার দয়ার কারণে তিনি সংকল্প করেছিলেন তাদের আরেকটি প্রমাণ দিতে যে তিনি হচ্ছেন পুনরুদ্ধারকারী, একমাত্র তিনি জীবন ও অমরত্বকে আলোর মধ্যে আনতে সক্ষম। এটি এমন এক প্রমাণ হওয়ার কথা ছিল যেটি যাজকেরা ভুলভাবে ব্যাখ্যা করতে পারবে না। বেথানিয়ায় যেতে তার বিলম্বের এটাই ছিল কারণ। এই শীর্ষ অলৌকিক কাজ, লাজারুসকে জীবিত করে তোলা, তার কাজের ওপর এবং তার ঈশ্বরত্বের দাবির ওপর ঈশ্বরের সিলমোহর বসানোর জন্য ছিল। দ্য ডিজায়ার অফ এজেস, 5:56।
খ্রিস্ট লাজারকে পুনরুত্থিত করার আগে বিলম্ব করেছিলেন, এবং লাজার কেবল মুকুটস্বরূপ অলৌকিক কাজই ছিলেন না, তিনি ঈশ্বরের কাজের ওপর মোহরও ছিলেন। ওই অংশে ব্যভিচারিণী ও দুষ্ট প্রজন্মের জন্য একমাত্র চিহ্ন হল জোনার নিদর্শন। সিল মোহর দেওয়ার প্রক্রিয়ার সময় নির্ধারণ অত্যন্ত নির্দিষ্ট, এটি উপলব্ধি করা গুরুত্বপূর্ণ। যে অংশটির কথা আমরা বলছি, যেখানে পিতরের নাম পরিবর্তিত হয়, সেখানে আমাদের জানানো হয় যে সেই সময় থেকে যিশু প্রকাশ করতে শুরু করলেন যে তাকে হত্যা করা হবে, তবুও শেষ পদে মথি লিখেছেন তখন তিনি তার শিষ্যদের আদেশ দিলেন যে তারা যেন কাউকে না বলে যে তিনি যিশু খ্রিস্ট। তারপর ঠিক পরের পদে তিনি লিখেছেন, সেই সময় থেকে যিশু তার শিষ্যদের দেখাতে শুরু করলেন যে তাকে অবশ্যই জিরুসালেমে যেতে হবে এবং প্রবীণেরা, প্রধান যাজকেরা ও শাস্ত্রবিদদের দ্বারা অনেক কষ্ট ভোগ করতে হবে এবং নিহত হতে হবে এবং তৃতীয় দিনে পুনরুত্থিত হতে হবে।
অংশটি শুরু হয় যিশু জিজ্ঞেস করেন মানুষ তাকে কে মনে করে। তারপর তিনি শিষ্যদের জিজ্ঞেস করেন তারা মনে করে তিনি কে।
যখন যিশু কায়সারিয়া ফিলিপ্পির অঞ্চলে এলেন, তিনি তার শিষ্যদের জিজ্ঞাসা করলেন, মানুষ আমাকে, মানবপুত্রকে কে বলে? তারা বলল, কেউ বলে আপনি বাপ্তিস্মদাতা জোহন, কেউ এলিয়া, আর অন্যেরা জিরমিয়া বা নবীদের একজন। তিনি তাদের বললেন, কিন্তু তোমরা কি বল আমি কে? মথি 16:13।
পিতর উত্তর দিয়ে ঘোষণা করেন যে যিশুই খ্রিস্ট এবং তিনি জীবন্ত ঈশ্বরের পুত্র। খ্রিস্ট শব্দটি হিব্রু মসীহ শব্দের গ্রিক রূপ। যিশু তিনি কে, এই প্রশ্নটি তোলেন এবং শিষ্যদের বোঝান যে তিনি মসীহ, কিন্তু সঙ্গে সঙ্গে তাদের জানান যে এ কথা কাউকে বলা যাবে না। সেই সময় থেকে তিনি শিক্ষা দিতে শুরু করলেন যে তিনি মথি গ্রন্থের শেষ 3 অধ্যায় থাকা 23টি পথচিহ্ন পূরণ করবেন, তবে খ্রিস্ট সম্পর্কিত সত্যগুলো ধাপে ধাপে উন্মোচিত হওয়াটাই প্রয়োজনীয় ছিল।
আমরা এই মসীহীয় পথচিহ্নগুলোর আলোচনা পরবর্তী নিবন্ধে অব্যাহত রাখব।
তৃতীয় স্বর্গদূতের আলফা আলো।
1846 সালের শরৎকালে আমরা বাইবেলীয় বিশ্রাম দিন পালন করা এবং তা শিক্ষা ও সমর্থন করা শুরু করি। সেই একই বছরের শুরুর দিকে ম্যাসাচুসেটসের নিউ বেডফোর্ডে সফরে থাকাকালে প্রথম আমার দৃষ্টি বিশ্রাম দিনের দিকে আকৃষ্ট হয়েছিল। সেখানে আমার পরিচয় হয় এল্ডার জোসেফ বেটসের সঙ্গে, যিনি আগেই অ্যাডভেন্ট বিশ্বাস গ্রহণ করেছিলেন এবং সে কাজে সক্রিয় কর্মী ছিলেন। এল্ডার বি বিশ্রাম দিন পালন করছিলেন এবং এর গুরুত্ব জোর দিয়ে তুলে ধরছিলেন। আমি এর গুরুত্ব অনুভব করতাম না এবং মনে করতাম যে এল্ডার বি অন্য নয়টির তুলনায় চতুর্থ আদেশের ওপর অধিক জোর দিয়ে ভুল করছেন। কিন্তু প্রভু আমাকে স্বর্গীয় পবিত্র স্থান সম্পর্কে একটি দর্শন দিলেন। স্বর্গে ঈশ্বরের মন্দির খুলে গেল এবং আমাকে করুণা সিংহাসন দিয়ে আবৃত ঈশ্বরের সিন্দুক দেখানো হল। সিন্দুকের দুই প্রান্তে, প্রত্যেক প্রান্তে একজন করে দুটি স্বর্গদূত দাঁড়িয়েছিল। তাদের ডানা করুণা সিংহাসনের ওপর প্রসারিত এবং তাদের মুখ সেই দিকে ফিরানো ছিল। আমার সঙ্গে থাকা স্বর্গদূত আমাকে জানালেন যে এগুলি সমগ্র স্বর্গীয় সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করে, যারা ঈশ্বরের আঙুলে লিখিত সেই পবিত্র ব্যবস্থার প্রতি ভক্তিপূর্ণ বিস্ময়ে দৃষ্টি নিবদ্ধ করে আছে। যীশু সিন্দুকের ঢাকনা তুললেন এবং আমি সেই পাথরের ফলকগুলি দেখলাম যেগুলিতে দশ আদেশ লেখা ছিল। দশটি বিধানের একেবারে কেন্দ্রে চতুর্থ আদেশটি দেখে আমি বিস্ময়ে অভিভূত হলাম। তার চারদিকে কোমল আলোকমণ্ডল ঘিরে ছিল। স্বর্গদূত বললেন, দশটির মধ্যে এটিই একমাত্র যা সেই জীবন্ত ঈশ্বরকে সংজ্ঞায়িত করে, যিনি আকাশমণ্ডল ও পৃথিবী এবং তাতে যা কিছু আছে সব সৃষ্টি করেছেন। যখন পৃথিবীর ভিত্তি স্থাপিত হয়েছিল, তখনই বিশ্রাম দিনের ভিত্তিও স্থাপিত হয়েছিল। টেস্টিমনিজ খণ্ড এক চতেপাঞ্চর।
তৃতীয় স্বর্গদূতের ওমেগা আলো।
যারা ঈশ্বরের সঙ্গে সহভাগিতা করে তারা ধার্মিকতার সূর্যের আলোয় চলেন। তারা ঈশ্বরের সামনে নিজেদের পথ কলুষিত করে তাদের পরিত্রাতাকে অসম্মান করে না। তাদের উপর স্বর্গীয় আলো উদ্ভাসিত হয়। যখন তারা এই পৃথিবীর ইতিহাসের শেষের দিকে পৌঁছায়, তখন খ্রিস্ট সম্পর্কে এবং তাকে সম্পর্কিত ভবিষ্যৎবাণীগুলির বিষয়ে তাদের জ্ঞান বহুগুণ বৃদ্ধি পায়। ঈশ্বরের দৃষ্টিতে তারা অসীম মূল্যবান, কারণ তারা তার পুত্রের সঙ্গে ঐক্যে রয়েছে। তাদের কাছে ঈশ্বরের বাক্য অতুল সৌন্দর্য ও মাধুর্যে ঋদ্ধ। তারা এর গুরুত্ব উপলব্ধি করে, সত্য তাদের কাছে উন্মোচিত হয়, অবতার সিদ্ধান্ত স্নিগ্ধ আভায় আলোকিত হয়। তারা দেখে যে পবিত্র শাস্ত্রই সেই চাবি যা সকল রহস্য উন্মুক্ত করে এবং সকল জটিলতার সমাধান করে। যারা আলো গ্রহণ করতে এবং আলোর মধ্যে চলতে অনিচ্ছুক হয়েছে তারা ধার্মিকতার রহস্য বুঝতে পারবে না, কিন্তু যারা ক্রুশ তুলে নিয়ে যীশুকে অনুসরণ করতে দ্বিধা করেনি তারা ঈশ্বরের আলোয় আলো দেখবে। দ্য সাদার্ন ওয়াচম্যান, ৪ এপ্রিল ১৯০৫।